জয়েন চাই। গতদিন আমরা এই সুন্দর সুপবিত্র গ্রন্থের পাণ্ডবগণের অজ্ঞাতবাস পরিপূর্ণ হওয়ার পর তারপরে আমরা উত্তরা বিবাহ প্রসঙ্গ শ্রবণ করেছি, রাজন্যবর্গের সিদ্ধান্ত শ্রবণ করেছি। তারা প্রায়শই যারা ধার্মিক রাজা ছিলেন তারা প্রত্যেকেই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষ নিলেন। আর অপরদিকে সেখানে তাদের একটি সভা করে সেই হস্তিনাপুরে মহারাজ ধৃতরাষ্ট্রকে একটি দূত পাঠালেন, একজন সুন্দর সুপ্রশিক্ষিত সর্বগুণে গুণী এমন একজন ব্রাহ্মণ বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ ব্যক্তিকে প্রেরণ করলেন। এবারে তারা প্রত্যেকেই মানে ভেতরে ভেতরে যুধিষ্ঠির মহারাজাদি কি করলেন, সমস্ত রাজন্যবর্গকে তাদের মনের কথা জানালেন যে আমরা আজ 13টি বৎসর বনে বাস করে এখন আমাদের সেই নিয়ম আমরা পূর্ণ করেছি, অতএব কৃপা করে আপনারা যদি সেই ভয়ঙ্কর সমর হয় তাহলে আমাকে সাহায্য করুন। সমস্ত রাজন্যবর্গ তাতে মানে বিশেষ খুশি হলেন। অপরদিকে সেই হস্তিনাপুরে দুষ্ট শকুনি কর্ণ দুঃশাসন আর এই সমস্ত দুষ্টদের নেতা সেই দুর্যোধন, তারাও ভেতরে ভেতরে সৈন্য সংগ্রহ করা আরম্ভ করল। আর সেই দুষ্ট শকুনি দুর্যোধনকে বলল, দেখো ভাগ্নে, আমার কাছে সকলের কিছু না কিছু কাট আছে, মানে সকলকে কিছু না কিছু বিপদে আমি ফেলতে পারব, কিন্তু এই যে বেঁকা সুদর্শনধারী শ্রীকৃষ্ণ তাকে কিছু করা মুশকিল, সে সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, তার বিরুদ্ধে কিছু করা খুবই দুরূহ ব্যাপার, তবে তার সঙ্গে আমরা সন্ধি করি। দেখো ভাগ্নে, আমি তোমাকে বলি যে তুমি আর যেখানেই ফোঁস করো না কেন, এই কৃষ্ণের থেকে সর্বদা সাবধান, তুমি রাগ দেখালেও বিপদে পড়বে, বেশি কথা বললেও বিপদে পড়বে, তার বিরুদ্ধে কিছু বললেও বিপদে পড়বে, তার কথা কাটার মতন এই ত্রিভুবনে কেউ নেই, অতএব তুমি তার থেকে সাবধানে থেকো, তুমি সবসময় জিভ চালাতে থাকো, তা তোমাকে আমি সাবধান করে দিলাম, তার সঙ্গে সন্ধি করো, কৃষ্ণের সঙ্গে সম্পর্কে অনেক নিকটতম সম্পর্ক পাণ্ডবদের সঙ্গে হলেও আমরাও তাদের আত্মীয় বর্গ, তাই তুমি এক কাজ করো, ওই কৃষ্ণের কাছে অর্জুন পৌঁছানোর পূর্বেই তুমি গিয়ে তার থেকে সব নারায়ণী সেনাগুলোকে চেয়ে নেবে, সে তো কিছু না কিছু বর দিতে চাইবে। বলছেন হ্যাঁ এটা ঠিক কথা। এবারে অর্জুনও একদিক দিয়ে যাচ্ছেন আর দুষ্ট দুর্যোধন সেও কিছু সৈন্য সামন্ত নিয়ে অল্প সেও গিয়ে পৌঁছেছে দ্বারকাপুরীতে। সেখানে দুর্যোধন কৃষ্ণের শয়নকক্ষে আগেই ঢুকেছে, তা সে বসার জন্য কোথায় বসবে, তাই সে করল কি, কৃষ্ণের যে অতি সুন্দর শয্যা ছিল শয্যার পেছনে একটি সিংহাসন ছিল তাতে গিয়ে বাবু মহাশয় বসলেন। আর অর্জুন একটু পরেই সেই শয়নকক্ষে প্রবেশ করল, তিনি তো সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমস্ত কিছু সমর্পণ করেছিলেন, তাই চরণের দিকে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন, কোথাও কোথাও বসে থাকার কথাও বলেছেন। যাই হোক, এবারে ভগবান তিনি ধীরে ধীরে উঠে বিছানায় বসলেন। তা বিছানায় বসলে লোক আর গলা ঘুরিয়ে তো আর পেছন দিকে দেখে না, সামনের দিকেই দেখ। তা দেখে অর্জুন, বলছেন আরে অর্জুন বসো বস বস বসো বিছানাটায় বস। বসলেন, পেছন দিক থেকে দুর্যোধন, সে তো ক্রূর প্রবৃত্তির, সে বলছে যে হে শ্রীকৃষ্ণ, আমি তো তার পূর্বে এসেছি, আপনি তো কথা বললে আমার সঙ্গে আগে বলবেন। বলছেন তুমি যে আমার পেছন দিকে বসে আছো, আগে এসেছো না পরে এসেছো আমি কি করে জানবো, আমি তো যাকে আগে দেখবো তার সঙ্গেই কথা বলবো, তুমি আমার পেছনে বসে আছো আমি তো জানি না, মানে মাথার পেছন দিকে, পেছন দিকেই হলো মাথার দিকে। দুজনেই প্রণাম করে বললেন, যে ব্যক্ত করলেন দুর্যোধন যে আমি আগে এসেছি, অতএব যা কিছু বর আশীর্বাদ আমি আগে পাব। কৃষ্ণ বললেন ঠিক আছে তুমি আগে এসেছ, এ তো অতি উত্তম কথা, কিন্তু আমি তো অর্জুনকে আগে দেখেছি। তা অর্জুন সেখানে নম্রভাবে বলল ঠিক আছে, ওই সে মানে দুর্যোধনকে বলছে সে কি চায় তার মনোবাসনা আপনি আগে পূর্ণ করুন। তা বলছেন তোমরা দুজন কি জন্য এসেছ? বলছেন আমরা দুজন এসেছি যে ভয়ঙ্কর এক যুদ্ধ হওয়ার সম্ভাবনা, আপনি তো জানেন সেসব বিষয়, তাই আমরা দুজনেই মানে আপনার কাছে সাহায্য চেতে এসেছি। ভগবান তিনি পরীক্ষাও করছেন, দুর্যোধন যে কি চাইবে তিনি তো আগের থেকেই জানেন, তাই বলছেন দেখো আমি হলাম নারায়ণ আর আমার নারায়ণী সেনা আছে, তারা সব প্রায় গোপ জাতি, ভয়ঙ্কর শক্তিশালী, গোপেরা দুধ টুধ ইত্যাদি ভালো ভালো খায়, দুধ দই মাঠা ঘৃত ইত্যাদি বলশালী সব। বলছেন আমি একক্ষণই নারায়ণী সেনা দিতে পারি এক পক্ষে, আর একদিকে আমি থাকতে পারি, কিন্তু জেনে রেখো আমি যে পক্ষে থাকব তাতে দুর্যোধনের পক্ষেই থাকি আর অর্জুনের পক্ষেই থাকি, আমি কিন্তু অস্ত্র শস্ত্র ধারণ করব না। যুধিষ্ঠির মানে দুর্যোধন চিন্তা করছে তাহলে এই জড় লোকটিকে নিয়ে আমি কি করব, তাহলে সে তো এক প্রকার জড় হলো। তো বলছেন তাহলে এই জড় কৃষ্ণকে নিয়ে আমার তো কোনো প্রয়োজন নেই, বরঞ্চ ওই মানে এক অক্ষয়ণী সৈন্য যারা সব গোপ জাতি ভয়ঙ্কর শক্তি সম্পন্ন, তা যদি আমি পাই তাহলে কৃষ্ণের কি দরকার আমার। এবারে অর্জুন সে তো প্রথম থেকেই চিন্তা করলো যে আমি তো প্রভুকে ছাড়া কিছুই চাই না, কি হবে আমার সেনা নিয়ে, প্রভু জাতের পক্ষে থাকেন, শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তারা মানে জয়ী হওয়া পরাজয় হওয়া তো পরের কথা, তাদের সব কিছু লুণ্ঠন হয়ে গেলেও তারা আবার সেগুলি ফিরে পায়। দুর্যোধন সে বলছে যে যদিও আপনি অর্জুনকেই মানে প্রথম বর দিতে চেয়েছেন, কিন্তু আমার ইচ্ছা কিন্তু ওই নারায়ণী সেনার দিকে। অর্জুন বললেন ঠিক আছে, ও তাহলে নারায়ণী সেনা নিক, আমি নারায়ণকেই চাই, আমি আর কিছু চাই না প্রভু। দুষ্ট দুর্যোধন সে তখন ওখানেই বলে উঠল যে এ তো আমার কাছে হেরেই বসে আছে, অর্জুনকে বলছে। অর্জুন আর বাঘ বিতণ্ড কিছু করল না, ভীমসেন হলে হয়তো হাতটাই ধরে বসে থাকত, কিন্তু সেই ধনুর্ধারী অর্জুন কিছুই বললেন না। এবারে ভগবান বললেন ঠিক আছে তাই হবে, সেই যুদ্ধ হলে আমি ঠিক তাই করি। আর অপরদিকে এইভাবে তারা বিভিন্ন স্থানে মানে সৈন্য সংগঠন গঠনের জন্য কৌরব আর পাণ্ডবরা উঠে পড়ে লেগে পড়ল। দুর্যোধন সব জায়গাতেই ওই শয়তানি করেই তার জিত, কৃষ্ণকে কৃষ্ণের কাছে গিয়েও সেখানে শয়তানি বুদ্ধি প্রয়োগ করল। এবারে মহারাজ শল্য মহাপরাক্রমশালী, সে এক অক্ষয়ণী সেনার সঙ্গে নিজে আসছে যে পাণ্ডবদের সাহায্য করবে। এবং এই শল্য যুদ্ধে কেমন ছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ, ভগবানের সমকক্ষ কেউ নেই, কিন্তু এই শল্য সে ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য বল রাখেন, এই রকমই বলা হয়েছে মহাভারতে। তো সেই শল্য এক অক্ষয়ণী সেনা মানে বিশাল সেনাবাহিনী নিয়ে পাণ্ডবদের সাহায্য করবে বলে তিনি ধীরে 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 মানে আসছেন অনেক দূর। আর এই খবর যখন দুষ্ট দুরাত্মা দুর্যোধন জানতে পারল, তা পথে পথে সব শিবির করে রাখল, বিশাল সুন্দর শিবির। তার মধ্যে ভোগ্য বস্তু এমন কিছু ছিল না যে তার মধ্যে নেই, মানে সব কিছুই পরিপূর্ণ। তিনি ক্লান্ত হয়ে আস্তে আস্তে তার দেশ থেকে দেখলেন সেখানে সব সেবকরা শল্যকে আহ্বান করল, শল্য তাদের আতিথ্য স্বীকার করল। কিন্তু তিনি জানেন যে পাণ্ডবরাই আমি আসবো বলে তাদের পত্র প্রেরণ করেছিলাম, অতএব তারাই বোধহয় ব্যবস্থা নিয়েছে। কিন্তু পাণ্ডবরা ব্যবস্থা নিয়ে তো নিয়েছে সে তো মানে বিরাট রাজার রাজ্যের কাছাকাছিতে, আর এরা মাঝপথে এই সমস্ত লীলা করে বেড়াচ্ছে। মহারাজ শল্য মদ্ররাজ শল্য দুর্যোধনের এই কপট বুদ্ধি বুঝতে না পেরে তাদের সেবা গ্রহণ করলেন। এবারে সেখান থেকে আবার চললেন, মানে সেই মদ্র দেশ থেকে এই মৎস্য দেশ এ অনেক দূর, তাই জায়গায় জায়গায় রাত্রে বিশ্রাম করছিলেন। এবারে আবার যখন তার পরের দিন রাত্রে বিশ্রাম করতে যাচ্ছেন, সে সময় দেখলেন এক অপূর্ব শিবির, এবং সেই শিবির এত সুন্দর এত সুকারুকার্য যা দেখে মনে হবে যে বিশ্বকর্মা বোধহয় রচনা করেছে। তাই তিনি সেখানেও সেবা গ্রহণ করলেন, আর মনে করছেন যে সম্রাট যুধিষ্ঠিরই এই ব্যবস্থা করেছেন। তিনি সন্তুষ্ট হয়ে সেবকদের বললেন, হে সেবকগণ, তোমরা মহারাজ যুধিষ্ঠিরকে নিয়ে এসো, আর যে কারিগর এই শিবিরগুলি তৈরি করেছে তাকে আমি বিশেষ উপহার দিতে চাইব। বলছেন ঠিক আছে। এবারে গিয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন যে দুর্যোধন যে সেখানে রয়েছে তা তো তিনি জানেন না, তিনি দেখলেন যুধিষ্ঠির তো নয় সেই দুর্যোধন এসেছে, আর সঙ্গে সেই কারিগর। কারিগরকে তো অনেক মূল্যবান সব পারিতোষিক দ্রব্যাদি দান করলেন, আর বললেন যে তাহলে এই যে দুই দুইবার আমি মানে শিবিরের মধ্যে সেবা গ্রহণ করলাম, এ কি তাহলে তোমারই ক্রিয়াকর্ম? সেই দুষ্ট দুর্যোধন হাত জোর করে বিনয় সহকারে বললেন, হ্যাঁ হে শল্য মহারাজ, আমি আপনার জন্য এই ব্যবস্থা নিয়েছি। বলছেন দেখো, আমি তো যুধিষ্ঠিরের সেবায় যাচ্ছিলাম, আমি যখন তোমার অন্ন খেয়েছি তোমার সেবা গ্রহণ করেছি, তা তুমি বলো আমার থেকে কি চাও, আমি তোমার সেবায় সন্তুষ্ট, কি চাও বলো। বলছেন তাহলে আমি যা চাইবো আপনি দেবেন তো? তো বলছেন হ্যাঁ দেব। ক্ষত্রিয় রাজারা পরম ধার্মিক ছিল, বললেন ঠিক আছে তুমি চাও যা চাইবে আমি দেব। এই দুষ্ট দুর্যোধন তখন বলে উঠল হে মহারাজ, আপনি যে এক অক্ষয়ণী সেনা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আপনি যখন আমার সেবায় সন্তুষ্ট, আমি এই সবগুলি আপনার সঙ্গেই আমাদের যুদ্ধে রাখতে চাই, আপনি আমাদের প্রধান সেনাপতি হিসাবে থাকবেন, কথা দিয়ে ফেলেছেন। তাই বললেন, ঠিক আছে তাই হবে, দৈবের যখন এই রকম ফের তাই হবে বলে তিনি তাতে মানে সেই দুষ্ট দুর্যোধনকে বর দিলেন। এবারে তিনি একটু দুঃখিত হলেও তার অন্ন সেবা করেছে যে তার খেয়েছে, তাই তার সঙ্গে তার ইচ্ছা অনুযায়ী বরি দিতে হল। এবারে তিনি সেখান থেকে বিরাট রাজার সেদিকে প্রবেশ করলেন, যেখানে যুধিষ্ঠির মহারাজ শিবির করে সমস্ত রাজন্যবর্গকে আদর আপ্যায়ন করছিলেন, তিনিও মানে মহারাজ মদ্র দেশের রাজা শল্য সেখানে গেলেন। তিনি যুধিষ্ঠির মহারাজকে আলিঙ্গন প্রদান করলেন, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবকেও ঠিক তাই আলিঙ্গনই প্রদান করলেন। পারার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, পারার পরে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে সম্রাট, আমি তোমার এই যে 13টি বৎসর বহু যাতনা, বহু দুঃখ, বহু কষ্ট সহ্য করে তুমি যে এই সময়টা অতিক্রম করেছো, তা আমি মানে শুনে ভীষণ খুশি হয়েছি যে সেই যাতনাপ্রদ সময় শেষ হয়ে গেছে। দেখো, আমি এসেছিলাম এক অক্ষয়ণী সেনা নিয়ে, তোমাকে সেগুলো তোমার সেবায় দেব বলে, কিন্তু এই এইভাবে দুর্যোধন আমার থেকে তা নিয়ে নিয়েছে। যুধিষ্ঠির মহারাজ তিনি হেসে বললেন যে এ তো ঠিকই হয়েছে, আপনি আমার আদরণীয় কনিষ্ঠ ভ্রাতা দুর্যোধনকে সেই সমস্ত সেনা দিয়ে তাকে বিশেষ উপকার করেছে, এমন কথা কে বলতে পারে? শত্রুর কখনো সে নিন্দা করত না, ঘৃণাও করত না। যুধিষ্ঠির মহারাজ তখন বললেন যে মহারাজ, আমি আপনার কাছে একটি জিনিস চাই। বলছেন, হে সম্রাট যুধিষ্ঠির, তুমি যদি আমার প্রাণকেও চাও, তা আমি আমার প্রাণটাকে দিয়ে দেব, বলো তুমি কি চাও। বলছেন যে আপনি অঙ্গরাজ কর্ণের সারথি হবে, আর তাকে আপনি কখনো কটু কথা, কখনো অপ্রিয় কথা বলে তার মনোবল ভেঙে দেবেন, আর এই সুযোগে অর্জুন কর্ণকে মেরে দেবে। বলছেন, আমিও একটা কিছু দেওয়ার জন্য ইচ্ছা করছিলাম, কিন্তু যুধিষ্ঠির, তুমি যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছো, আমি প্রতিজ্ঞা করলাম সেই অঙ্গরাজ কর্ণের সারথি আমি হব, তার সঙ্গে সবসময় আমি কটু কথা বলবো, অপ্রিয় কথা বলবো, তাহলে তার মনোবল ভেঙে যাবে, আর আমি এমনই ভাব প্রকাশ করব যাতে মানে অর্জুন অতি সহজে তাকে মারতে পারে। এবারে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তিনি তো অনেক বয়োজ্যেষ্ঠ এই শল্য, বলছেন, মহারাজ আমি আজ যে কিভাবে এই 13টি বৎসর আমি একলা দুঃখ পেতাম, আমার এত কষ্ট হতো না, কিন্তু ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব এবং আমাদের পাঞ্চালী আমার জন্য তারা ভীষণ দুঃখে পতিত হয়েছিল। আমার মনে হয় এমন দুঃখ আর কেউ কোনোদিন পায়। মহারাজ শল্য তিনি বললেন, দেখো যুধিষ্ঠির, দেবরাজ ইন্দ্র আর ইন্দ্রাণী তারাও মহাদুঃখে পতিত হয়েছিল, কিন্তু এক সময় তারা ঠিক তাদের স্বর্গরাজ্য প্রাপ্ত হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ইন্দ্র এবং ইন্দ্রাণী কেন এত ভীষণ দুঃখ সহ্য করেছিলেন, আমি তা বিস্তারিত জানতে চাই। আবার একটি প্রসঙ্গ আরম্ভ হয়ে গেল। অপরদিকে সেই মহারাজ ধৃষ্টদ্যুম্ন তিনি কিন্তু তার কুল পুরোহিতকে পাঠিয়েছেন হস্তিনাপুরে, আর মাঝে এই কথা সল্ল তুললেন ইন্দ্র আর ইন্দ্রাণীর কথা। যুধিষ্ঠির মহারাজ আবার প্রশ্ন করলেন, কেমন, আমাকে তা বিস্তারিত আপনি কৃপা করে বলুন। বলছেন, দেখো যুধিষ্ঠির, সল্ল বলছি, একবার দেবশ্রেষ্ঠ তষ্টা নামে একজন প্রজাপতি ছিলেন, তা এই তষ্টার ত্রিশিরা নামক এক পুত্র ছিল। দেখুন, ভাগবতের যে বিশ্বরূপের কথা বলা হয়েছে এখানেও কিন্তু বিশ্বরূপ, কিন্তু নামটা একটু পরিবর্তন হয়েছে ত্রিশিরা, কারণ এগুলো কল্পান্তর ভেদ, কোনো কোনো কল্পে লীলাগুলো একটু পরিবর্তন হয়, তাই এখানে ত্রিশিরা নাম দিয়েছে, এবং এর লীলাটাও একটু তারতম্য আছে। তা আমরা সেই তারতম্য লীলাটাই শুনি। ভাগবতের তো আমরা শুনেছি সেই তষ্টার পুত্র মানে বিশ্বরূপকে তারা নিজেদের পৌরোহিত্যে বরণ করেছিলেন, তাদের গুরুদেব অসন্তুষ্ট হয়ে চলে যাওয়ার দরুন ব্রহ্মার আদেশে, কিন্তু এখানে সেই বিষয়টা নয়, বিষয়টা অন্য। তাহলে আমরা দুটো বিষয় জানতে পারবো, ভাগবতের তো জানি, এবার মহাভারতের যা বর্ণনা হয়েছে তাও আমরা ঠিক তদনুরূপ আস্বাদন করছি। তা এই তষ্টার পুত্র ত্রিশিরা সে ভয়ঙ্কর তপস্যা করত, তার ত্রিশিরা নাম মানে তার তিনটি মস্তক ছিল, একটি মুখ দিয়ে তিনি মানে সুরাপান করতেন, একটি দিয়ে মানে অপর মুখ দিয়ে হবির্ভাগ, আর তৃতীয় মুখ দিয়ে তিনি অন্নাদি পান করতেন, আর এই পৃথিবীর দিকে যখন তাকিয়ে দেখতেন তা মনে হতো যেন এই পৃথিবীকেই গ্রাস করল, এত ভয়ঙ্কর। কিন্তু তিনি মহান তপস্বী, একেবারে বৈষ্ণবগণের মধ্যে তার মতো বৈষ্ণব বিরল। তিনি উঞ্চ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন। এই ত্রিশিরার ভয়ঙ্কর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র সে মনে করল, এ তো আমার ইন্দ্র আসন নিয়েই নেবে, না তা না হলে এই বছরের পর বছর অনাহারে কিভাবে কেন তপস্যা করছে, এ ইন্দ্র হতে চায়। তাই দেবরাজ তিনি কি করলেন, কিছু অপ্সরাকে প্রেরণ করলেন, যাও তোমরা তার সর্বনাশ করে এসো, সাধুদের যা সর্বনাশ হয়। এবারে অপ্সরাগণ তারা এসে তাদের অঙ্গ ভঙ্গিমা করতে থাকলেন, তিনি তপস্যায় ব্যস্ত, কোনো বিকারই নেই তার মধ্যে, তিনি কামকে মানে জয় লাভ করেছিলেন, অতএব তার কোনো বিকারই হলো না। এই অপ্সরাগণ নৃত্য করতে করতে তাদের হাত পা কোমর ব্যথা করতে লেগে গেল, তারা কেউ মাথায় হাত দিয়ে বলে, এ আবার কেমন ঋষি যে আমাদের দেখে তার বিকারও হয় না। তারপরে তাদের মাথা ব্যথা আরম্ভ হলো, সব অপ্সরারা মিলে বলছে যে এই সাধু নির্বিকার হয়ে গেছে, এনাকে দিয়ে মানে এনাকে আমরা কোনো প্রকারে মানে আসক্তি করাতে পারছি না বা পারবও না, চলো আমরা চলে যাই। তারা দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে গিয়ে হাত জোড় করে বললেন যে মহারাজ, আপনি যে কাজে আমাদের নিযুক্ত করেছিলেন আমাদের দ্বারা তা সম্ভব না, সে কামকে জয় করেছে সেই ত্রিশিরা, অতএব আপনি আমাদের ছুটি দিন, বিদায় দিন। বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি অন্য ব্যবস্থা দেখি। অন্য ব্যবস্থা খুঁজে না পেয়ে একদিন তিনি এই মর্তে এসে কি করলেন, তপস্যারত তষ্টার পুত্র যে ত্রিশিরা তিনি তপস্যা করছিলেন, সেখানে এসে তিনি বজ্র দিয়ে তার তিনটে মস্তককে নাবিয়ে সেখানেই শেষ করে দিলেন, মারা গেলেন। এবারে মারা গেলে তষ্টা প্রজাপতি তষ্টা যখন জানতে পারলো অযথা কারণে বিনা কারণে আমার পুত্রকে মেরে দিয়েছে, দেখুন ভাগবতে কি জন্য মেরেছিল, এই তষ্টার পুত্র বিশ্বরূপকে তিনি ভেতরে ভেতরে অসুরদেরও হবির্ভাগ দিত, সেই জন্য তাকে মেরে দিয়েছিল, সেখানে তা না হয় একটু দোষ ছিল, কিন্তু এখানে ত্রিশিরার কোনোই দোষ ছিল না। ত্রিশিরার মৃত্যুতে প্রজাপতি তষ্টা তিনি অত্যধিকভাবে ক্রোধিত হয়ে তিনি হোম করছিলেন, সেই হোমাগ্নি থেকে তিনি বললেন যে বৃত্তাসুর তুমি উৎপন্ন হও। ভাগবতে বলা হয়েছে তিনি বৃত্তাসুরকে বধ করবেন বলে সেই হোমকুণ্ডের মধ্যে আহুতি দেবেন, কিন্তু মন্ত্রের তারতম্যের কারণে কি হলো, সেখান থেকে দেবরাজ ইন্দ্রকে হত্যা করবে এমন এক অসুরের সৃষ্টি হয়ে গেল মন্ত্রের ফেরবদল। আর এখানে তিনি বৃত্তাসুরকে উৎপন্ন হতে বললেন, বৃত্তাসুর উৎপন্ন হলেন, হয়ে বলছেন হে পিত বলুন আমি কি সেবা করতে পারি আপনার। বলছেন দেখো তোমার এই ছোট শরীরে কাজ হবে না, তুমি আমার তপস্যার শক্তি ধারণ করে বৃহৎ হও। প্রজাপতি তষ্টার শক্তিতে মানে তপস্যার প্রভাবে সেই অসুর দেখতে দেখতে বিশাল কায় ধারণ করল, এত বিশাল কায় তার মাথা আকাশে স্পর্শ করছে, সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকে জীব দিয়ে চাটতে পারছে, এত বড় শরীর করল। এবারে বলছেন যাও তুমি তোমার ভ্রাতৃহন্তা দেবরাজ ইন্দ্রকে বধ করো। সমস্ত দেবতারাও তৈরি হয়ে আসলেন স্বর্গে, একেবারে ঘোরতর যুদ্ধ, সে ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধের বর্ণনা করা মানে এক ঘন্টা চলে যাবে। সমস্ত দেবতাদের অস্ত্র শস্ত্র সে খেয়ে ফেলল, তারা মানে চতুর্দিকে হইচই করতে থাকল। দেবরাজ ইন্দ্র বজ্র দিয়েও তাকে কাহিল করতে পারল না। এবারে দেবরাজ ইন্দ্র ঐরাবতে করে গেলে এই বৃত্তাসুর তাকে গিলে খেয়ে ফেলল। সমস্ত দেবতা ঋষিকুল তারা হাহাকার করতে থাকলো, কি হবে এখন কি হবে, সকলে চিন্তাযুক্ত। এবার সমস্ত দেবতাগণ মিলে কি করলো, একটা উপায় বের করল যে দেবরাজ ইন্দ্রকে কিভাবে বের করা যায়। তারা তাদের মায়া রচনা করে মানে তাকে নিদ্রা আসার যে ভাব সেই ভাবটা করিয়ে দিল। তার নিদ্রা আসলে যেমন হাই তুলে, আমরা হাই তুলি ঘুম আসলে, সে যখন হাই তুলেছে দেবরাজ ইন্দ্র ছোট হয়ে মুখের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে চলে এসছে। আর ভাগবতে কি আছে, যুদ্ধ করতে করতে তাকে গিলে খেয়ে পেয়ে ফেলেছিল, আর বিশ্বরূপের দ্বারা দেওয়া যে প্রদত্ত যে নারায়ণ কবচ ছিল তার মাধ্যমে তিনি তার গর্ভের মধ্যে এক বছর জীবিত ছিলেন। অন্তিম সময়ে তিনি সেই মানে দধিচিমুনির হাড়ের দ্বারা নির্মিত যে বজ্র, সেই বজ্র দিয়ে কুক্ষিদেশ ভেদন করে বাইরে এসেছিলেন। তাহলে দুটো লীলাই কিন্তু সম্পূর্ণ পৃথক, কোনো মিল নেই, নাম নামের সঙ্গে মিল সব। এবারে এখানে তিনি যখন হাই তুললেন দেবরাজ ইন্দ্র মানে খুব ছোট্ট শরীর ধারণ করে তিনি মুখ থেকেই বেরিয়ে ছুটে একবারে পালিয়ে গেলেন। দেবরাজ ইন্দ্রের আর খবরই নেই, দেবরাজ ইন্দ্র সেখান থেকে ছুটে পালিয়ে গেল, বলল আমার দরকার নেই স্বর্গ, এই অসুর তো আমাকে খেয়ে ফেলেছিল, এখন শুধু মানে অধবায়ু ত্যাগ করলেই বোধ হয় আমার আমি হজম হয়ে যেতাম। এবারে সমস্ত দেবতা ঋষিরা সব একত্রিত হয়ে দেখল যে কেউ সুখে নেই, স্বর্গের দেবতারা ছুটোছুটি করে বেড়ায়, মানবেরা তারাও ভয়ভীত হয়ে থাকে, আর ঋষিরাও তারাও ঠিকভাবে যজ্ঞাদি করতে পারে না। সকলে মিলে বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠের দেবতা ভগবান শ্রীবিষ্ণুকে স্তব স্তুতি করলেন। তিনি বললেন হে দেবতাগণ, আপনারা অনেক স্তব স্তুতি করেছেন, স্তব স্তুতি কেমন করলেন, যে প্রভু একবার সেই বলির হাত থেকেও আপনি আমাদের তিন পা জায়গা চেয়ে আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন, এবারও কিছু প্রভু আপনি কিছু করুন, আরো আরো স্তব করলেন বিশাল আকারে। বললেন ঠিক আছে ভয় নেই, তোমরা যাও হে দেবরাজ ইন্দ্র, আমিও মানে তোমার বজ্রের মধ্যে আমি প্রবেশ করে বা আমার শক্তিকে প্রবেশ করিয়ে যথাসময়ে আমি তাকে বধ করে দেব বৃত্তাসুর, যাও তোমরা নিজেরা কিছু উপায় দেখো, সব আমি করবো নাকি, আমি তোমার যথাসময়ে সাহায্য করব। প্রভু এই কথা বলে দিলেন। এবারে সমস্ত দেবতা এবং ঋষিবৃন্দ মিলে তারা বৃত্তাসুরের কাছে গেল। মানে তিনি বললেন যে শাম, মানে একটি সন্ধি স্থাপনা করো, ভগবান বলে দিয়েছিলেন। তারপরে তার বধের জন্য যদি শক্তির প্রয়োজন হয় তখন আমি যথাসময়ে শক্তি প্রদান করি। তার সঙ্গে গিয়ে একটি সামঞ্জস্য করলেন দেবতা ঋষিবৃন্দরা, গিয়ে বলছেন যে হে দুর্জয় বীর, হে মহাবীর, আপনার ভয়ে সমস্ত তিন লোক একেবারে ভয়ভীত হয়ে আছে। আপনি আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন না, আমাদের রাজা ইন্দ্রের সঙ্গে আপনি বন্ধুত্ব করুন, তাহলে সব ঠিকঠাক ভাবে থাকা যাবে। এবার অসুরদের বুদ্ধি কিন্তু খুব একটা ভালো হয় না, সে তখন বলছে যে ঠিক আছে, আমি চিরকালের মতো দেবরাজ ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কিন্তু আমার কতকগুলো শর্ত আছে, যে দেবতারা কোনো অবস্থাতেই, দেখুন নিজের মরার কারণ নিজেই বলে দিচ্ছি, কোনো অবস্থাতেই শুষ্ক বা সিক্ত বস্তুর দ্বারা, মানে শুকনো হবে না আবার ভিজাও হবে না, এই রকম জিনিস দিয়ে আমাকে মারলে হবে না, মানে ওটা দিয়ে মারলেই ও মরবে, এর অর্থ এটাই। আর বলছেন পাথর অথবা কাঠের দ্বারা, অস্ত্র শস্ত্রের দ্বারা এবং দিন বা রাত্রে আমার মৃত্যু হবে না, কিন্তু অতএব সেই সেই সময় আমাকে কোনো ক্ষতি করবে না। এমন বোকা যে নিজে কখন মরবে সেটা বলেই দিল, যে আমি দিনে আর রাত্রে মরবো না, মানে সন্ধিক্ষণে, সেই হিরণ্যকশিপু যেমন মরেছিল ঠিক সেই সময়। আর শুষ্কর দ্বারা বা আর্দ্রর দ্বারা, মানে শুকনোও হবে না ভিজাও হবে না, এমন জিনিস দিয়ে আমি মরে যাব, অতএব সেই জিনিস আমাকে প্রয়োগ করবেন। দেবতারা চিন্তা করলেন এ তো ভালো, বলছেন ঠিক আছে আমরা তাই করব। দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। দেবরাজ ইন্দ্র খুব খুশি, মানে উপরে উপরে ভেতরে ভেতরে চিন্তা করছে আমি তো তার আয়ত্তের মধ্যেই থাকব, তাই সে কি মাঝে মধ্যে মানে অভিসন্ধি খুঁজতে থাকে কি করে একে মারা যায়। তা ঠিক সেই সময় সন্ধ্যার আগে আগে এই বৃত্রাসুর সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের ধারে যখন ঘুরে বেড়াচ্ছে তখন না দিন না রাত্রি, মানে দিন চলে যাচ্ছে সন্ধ্যা আসছে, সেই সন্ধিক্ষণে তিনি চিন্তা করলেন ওই বলেছিল যে আমি এই সময় মরব, কিন্তু এখন কি করে মারা যায়। এর মধ্যে ভগবান তিনি কি করলেন যে সমুদ্রের পাশে তো বিশাল বড় ঢেউ হয়ে তিনি আসছেন, মানে তার শক্তি, ভগবান শ্রী বিষ্ণুর শক্তি। দেবরাজ ইন্দ্রের মাথায় বুদ্ধি এলো যে এই সমুদ্রের ফ্যান আসছে, মানে এ তো প্রভুই আসছে। তা এই ফ্যান শাস্ত্রে বলা হয়েছে সমুদ্রের ফেনা না শুষ্ক হয় না আর্দ্র হয়, দুটোই মানা যায়। যেমন সেই দেবাসুর সংগ্রামের সময় শ্রীমদ ভাগবতে জম্ভ নামক যে অসুর ছিল তাকেও কিন্তু মানে আকাশবাণী হয়েছিল না শুষ্ক আর্দ্রই, মানে না শুকনো দ্বারা না আর্দ্র দ্বারা এর মৃত্যু হবে, তখন ওই সমুদ্রের ফ্যান লাগিয়েছিল। এবারে তিনি সেই ভগবান ইচ্ছাকৃতভাবে সমুদ্রের ঢেউ এমনভাবে উত্তোলন করলেন তার উপর দিয়ে একবার সাদা গ্যাঁজা ভরে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র দেখলেন এই সুবর্ণ সুযোগ, এবার তিনি তার বজ্রটা বের করে সেই সমুদ্রের ফ্যান তাতে মাখিয়ে যখনই মাখালেন ওখানে ভগবান শ্রীবিষ্ণু প্রবেশ করলেন, মানে শক্তি প্রয়োগ হলো। এবারে সেই ভয়ঙ্কর বজ্র দিয়ে সেই অসুরকে সেখানেই মেরে দিল, দেখতে দেখতে সেখানে মারা গেল। তাহলে দেবরাজ ইন্দ্র কিন্তু অধর্ম করল, একদিকে সেই ত্রিশিরাকে মারলেন, ব্রাহ্মণ অযথা কারণে ভয়ে মেরেছে, ব্রহ্মহত্যা হলো, আবার এই অসুর কিছুই হোক সে তো ব্রহ্মদেবের থেকে মানে ব্রাহ্মণের দ্বারা উৎপন্ন, অতএব অসুর হলেও তার মধ্যে ব্রাহ্মণত্ব থেকে যায়, আর তাকে অযথা কারণে মারা হয়েছে, অতএব সে তখন মানে লোক লজ্জার কারণে তিনি চলে গেলেন মানে হিমালয়ের বাইরে। মহাভারতে হিমালয়ের বাইরে বলেছেন, কিন্তু আমাদের টিকাকারগণ কোথাও কোথাও বলেছেন যে সেই মানসরোবরে বিশাল বিশাল মানে পদ্ম আছে, সেই পদ্ম নালের ভিতরে তিনি ঢুকেছিলেন, যে আর তিনি বাইরে আসবেন। ঠিক তাই করলেন, তিনি সেই অসুরকে মেরে তিনি চলে গেলেন সেই হিমালয়ের বাইরে মান সরোবরে। তার মধ্যে বিশাল বিশাল কমল আছে, পদ্মফুল, তার ভেতরে নালের ভিতরে ঢুকে তিনি থাকলেন। এইভাবে বহু বছর হয়ে গেল, রাজাবিহীন স্বর্গরাজ্য, সমস্ত জায়গায় এই পৃথিবীতেও অমঙ্গল দেখা গেল। নদীর জল শুকিয়ে যাচ্ছে, ফসল পাওয়া যাচ্ছে না, চাষবাস করেও লাভ হচ্ছে না, সময় মতো বৃষ্টি হচ্ছে না। তখন দেবতারা পৃথিবীর থেকে মানব রাজাদের খোঁজা আরম্ভ করল। সে সময় পরম ধার্মিক রাজা ছিলেন মহারাজ নহুষ, উদার, ধার্মিক, শাস্ত্র জ্ঞান ছিল। দেবতারা এসে বললেন যে দেখুন, আপনি মানবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, জ্যেষ্ঠ এবং রাজা, তা আমাদের ইন্দ্র তিনি কোথায় চলে গেছেন আমরা জানি না। ঋষিরা বলছে, দেবতারাও আছে, তা হে নহুষ, আপনি আমাদের স্বর্গের রাজা হয়ে রাজত্ব করুন। সে প্রথমে রাজি হয় না, বলছে না না, সেখানে দেবতারা আমার থেকে শক্তিশালী, আমি মানবদের মধ্যে শক্তিশালী, কিন্তু সেখানে গিয়ে আমার শক্তি কাজ করবে না, অতএব সেখানে গিয়ে ওই নপুংসকের মতন আমি থাকতে পারব। ঋষিরা বললেন না, স্বর্গে যাওয়ার পরে নিত্য প্রতি তুমি আমাদের দেখলে আমাদের তেজ তোমার মধ্যে প্রবেশ করবে, তাতে তুমি মহাশক্তিশালী হয়ে উঠবে। ঠিক তাই হল, তাদের কথা অনুযায়ী নহুষকে স্বর্গরাজ্যের রাজা করে দেওয়া হল। তিনি সেখানে রাজত্ব করতে থাকলেন, করতে করতে তিনি এমনভাবে বিষয়ের মধ্যে প্রবেশ করলেন যে সর্বদাই তিনি সেই বিষয় ভোগ করতে করতে, মানে স্বর্গের যে সমস্ত উদ্যান, উপবন, বন, সেখানে সর্বদাই লিপ্ত হয়ে থাকে। অনেকদিন হয়ে গেল, অনেকদিন হওয়ার পরে তিনি চিন্তা করছেন যে ইন্দ্র চলে গেছে, তাহলে ইন্দ্রাণী সে কেন আমার কাছে আসেন। এবারে বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, মানে বিষয় এমনই যে ওকে যদি কেউ বারবার চিন্তন করে, ওকে যদি বারবার কেউ সেই বিষয়ে মেতে থাকে, তাহলে তার বুদ্ধির বিভ্রাট হবেই হবে। তাই সে অন্যান্য দেবতাদের বলল যে যাও, তোমরা ইন্দ্রাণীকে আমার সেবায় নিযুক্ত করো। ইন্দ্রাণী যখন অন্যান্য দেবতাদের কাছে এই কথা শুনলেন, তিনি পরম সতী, পাতিব্রত্য ধর্ম তার মধ্যে এমনভাবে নিহিত ছিল যা অন্য দেবীদের মধ্যে দেখা যেত না, তাই তিনি ভয়ে লজ্জিত এবং ক্রন্দন করতে করতে তিনি দেবগুরু, মানে তার গুরুদেব বৃহস্পতির কাছে চলে গেলেন। তার আশ্রমে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন, বললেন হে গুরুদেব, আপনি আমাকে সব সময় আশীর্বাদ দিয়েছেন সৌভাগ্যবতী ভব, তা কোথায় সেই সৌভাগ্য আমার থাকছে? সেই নহুষ সে বিষয় ভোগ করতে করতে কামাসক্ত হয়ে এখন আমার প্রতি তার লোভ জন্মে গেছে। অতএব হে গুরুদেব, আমি আপনার চরণে শরণাপন্না, তা আপনি আমাকে কৃপা করে রক্ষা করুন। আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই, আমি আর স্বর্গে ফিরে যাব না। দেবগুরু বৃহস্পতি বললেন, হে কর্ণে, হে পুত্রী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। এই কথা কামাসক্ত হয়ে সেই নহুষ যখন জানতে পারল যে সেই ইন্দ্রাণী গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে আশ্রয় গ্রহণ করেছে, তখন সে দেবরাজ সেই দেবগুরু বৃহস্পতির উপরেই ক্রোধিত হল। দেখুন, কাম এমনই যে মানুষ কামান্ধ হয়ে যায়, কামে অন্ধ হয়ে যায়। তাই সে দেবগুরু বৃহস্পতির উপরে ক্রোধিত হয়ে কিছু দেবতাদের বলল যে যাও তোমরা সেই ইন্দ্রাণীকে আমার কাছে নিয়ে এসো, আর তা না হয় আমি সেই ইন্দ্রাণী এবং সেই গুরু বৃহস্পতিকে আমি দণ্ড প্রদান করব। কেমন কুবুদ্ধি কুমতি হয়ে গেল। সমস্ত দেবতাগণ এবং কিছু ঋষিরাও তারা কি করল, তারা গিয়ে দেবগুরু বৃহস্পতিকে বললেন যে ইন্দ্রাণী আপনার আশ্রমে আছেন, তাকে নহুষের সেবায় গিয়ে উপস্থিত হতে হবে, তা না হলে নহুষ মানে আমাদের ভীষণভাবে অত্যাচার করবে। তার এই মনোবৃত্তি, সে শক্তিপ্রাপ্ত হয়েছে ঋষিদের থেকে আর দেবতাদের থেকে, এখন তাদের উপরেই আবার অত্যাচার করছে, শক্তিপ্রাপ্ত হয়ে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে। এবারে সেই অনিন্দিতা সেই শচী দেবী, তিনি ভয়ে কম্পিতা কলেবরা হয়ে দেবগুরু বৃহস্পতির চরণ ধারণ করে তিনি বলছেন, হে গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন, এই দেবতারা আমাকে নিয়ে যেতে এসেছে, কি ভয়ঙ্কর সাহস এদের। তিনি দেবতাদের বললেন, দেখো ভগবান ব্রহ্মাজি তিনি তার ব্যবস্থা করেই রেখেছেন, এই নহুষ আর বেশি দিন এই স্বর্গে টিকে থাকতে পারবেন, সে অভিসম্পদগ্রস্ত হয়ে নরকেই যাবে। আর শোনো, তোমরা যে এই ইন্দ্রাণীকে নিয়ে যেতে এসেছো, এ আমি তাকে দেব না, কারণ যে ব্যক্তি ভীত হয়ে শরণাগত ব্যক্তিকে শত্রুর হাতে অর্পণ করে, সেই ব্যক্তির রোপণ করা বৃক্ষাদিতে কোনোদিন ফল হয় না, আর তার জমিতে সময় মতন বৃষ্টি হবে না, কেউ আক্রমণ করলে তাকে কেউ রক্ষা করার কেউ আর আসবে না। আর এইরূপ দুর্বল চিত্ত ব্যক্তি অন্য লাভ করে বা তার ব্যর্থ হয়ে যায়, সে যদি খাওয়ার সময় অন্নও পেল দেখা গেল যে কাক শৃগাল শকুনে এসে সেটা নিয়ে চলে যাবে, সেটা তাকে খেতে দেবে না, তার চৈতন্য শক্তি নষ্ট হয়ে যায়, তার মধ্যে যে চিত, চিত মানে চৈতন্য, চৈতন্য মানে জ্ঞান, তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, আর স্বর্গ থেকে তার পতন হয় এবং দেবতারাও তার সমর্পিত দ্রব্য গ্রহণ করেন না। যারা সমর্পিত ব্যক্তিকে শত্রুর হাতে তুলে দেয়, তারা যদি কোনো ধর্ম অনুষ্ঠানও করেন তাও দেবতারা গ্রহণ করেন না। তার সন্তান অকালে বিনাশপ্রাপ্ত হয়, তার পিতৃপুরুষগণ নরকে গমন করে, তাই দেবরাজ সে যদি আমাকে মানে মেরেও ফেলে তথাপি আমি এই ইন্দ্রাণীকে ত্যাগ করতে পারব, তাকে আমি শত্রুর হাতে তুলে দিতে পারব। অতএব এইরূপ শ্রী ব্রহ্মার বাক্য অনুসারে শরণাগতকে ত্যাগ করলে মহা অধর্ম হয়, অতএব হে দেবতাগণ আপনারা অন্য কোনো পথ নির্ণয় করুন, যাতে এই পরমা সতী ইন্দ্রাণীকে তার হাতে তুলে না দিতে হয়। এবারে সকলে এই চিন্তায় নিযুক্ত হলেন। এবারে সমস্ত দেবতাগণ মিলে তারা বিষ্ণুর কাছে গেলেন, বললেন প্রভু সেই যে আমাদের দেবরাজ ইন্দ্র সে যে কোথায় চলে গেছে আমরা তো কেউ জানি না। ভগবান আকার ইঙ্গিতে বললেন যে সে হিমালয়ের বাইরে একটি বিশাল সরোবর আছে, সেই সরোবরে মানে বিশাল বিশাল সব পদ্ম ফুটে আছে, তা মাঝের যে পদ্মটা সবচেয়ে বৃহৎ তার নালের মধ্যে আছে, তোমরা গিয়ে তাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করে আমার পূজা করতে বলো, তাহলে আমি তার সেই ব্রহ্মহত্যা হত্যা জনিত যে পাপ সেই পাপ থেকে আমি তাকে নিষ্কৃতি দিয়ে দেব। বললেন ঠিক আছে। দেবতারা গিয়ে সন্ধান পেলেন ভগবান বিষ্ণুর দ্বারা, সেখানে গিয়ে তাকে স্থাবিস্থিতি করে বাইরে আনলেন, তারপরে বললেন যে আপনি পাপ থেকে নিবৃত্ত হতে পারবেন অশ্বমেধ যজ্ঞ করলে। তিনি ব্রাহ্মণদের দ্বারা, ঋষিদের দ্বারা তিনি সেই যজ্ঞ সুসম্পন্ন করলেন এবং সেখানে ভগবান সন্তুষ্ট হয়ে প্রকট হলেন, বলল বিষ্ণু ভগবান কি জয়। তারপরে তার মধ্যে যে সেই ব্রহ্মহত্যা পাপ লেগেছিল, তিনি বৃক্ষ, নদী, পর্বত, পৃথিবী এবং নারীদের মধ্যে বিতরণ করে দিলেন। এখানে ভাগবতের মধ্যে একটু তারতম্য আছে, বুঝতে পারছেন এখানে পর্বত আছে। তাই তিনি এই পাঁচটি জায়গায় বিভাজন করে দিলেন, তিনি পাপ মুক্ত হলেন, সেই সাপ মুক্ত হলেন, সেই ত্রিশিরাকে মারার জন্য, আর অপরদিকে সেই বৃত্তাসুরকে মারার জন্য সেই পাপ তিনি খালন হলেন। এবারে তিনি প্রথমে স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে নহুষকে দেখেই সে ভয় পেয়ে গেল, সে আবার অদর্শন হয়ে গেল। ইন্দ্রাণী আবার শোকে, শোক সাগরে ডুবে গেল, একেবারে শোকে নিমগ্ন হয়ে গেল। এখন কি হবে, এখন কি হবে, কোথায় যে থাকে তাও তো আমি জানি না। এবারে তিনি মানে উত্তরায়ণ কাল ছিল, সেই সময়ে দেবী হচ্ছেন মানে উত্তরায়ণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাত্রি দেবী। এই রাত্রি দেবীকে তিনি একাগ্র চিত্তে একটি ছোট ব্রত রেখে তাকে সন্তুষ্ট করলেন। তা সেই ব্রত, সেই ব্রতে সন্তুষ্ট হয়ে রাত্রি দেবী মানে উপশ্রুতি দেবীও বলা হয় তাকে, তিনি মূর্তিমতী হয়ে তাকে দর্শন দিলেন। দেবরানী ইন্দ্রাণী তিনি বললেন, হে দেবী আপনি কে? বলছেন কেন, ওই যে তুমি আমাকে উত্তরায়ণের অধিষ্ঠাত্রী দেবী রাত্রি দেবী বলে আমাকে তপস্যা করেছ, আমার আরেক নাম হচ্ছে উপশ্রুতি দেবী, আমি তোমার ব্রতে সন্তুষ্ট হয়েছি, তোমার পূজা গ্রহণ করেছি, অতএব হে দেবী বলো কি চাও তুমি? বলছেন আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। এর পূর্বে একটি ঘটনা হয়েছে, আবার তিনি যখন দেবগুরু বৃহস্পতির আশ্রমে ছিলেন সে সময় দেবতারা বললেন যে তুমি এখন কালকে কিছু সময়ের জন্য মানে টলিয়ে রাখ, কিছু সময়ের জন্য তুমি সময় চেয়ে নাও। তিনি গিয়েছিলেন এই নহুষের কাছে ভয়ে ভয়ে, নহুষ তো খুব খুশি, বলছেন এসো দেবী আমি তোমাকে স্বাগত জানাই, সে তো ভীষণভাবে কামাশক্ত ইন্দ্রাণী। তো বলছেন দেখো তুমি আমাকে স্বীকার করো। ইন্দ্রাণী বলল, হে রাজা নহুষ আমি আপনাকে স্বীকার করব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আমার স্বামী কোথায় গিয়েছে, না সে মারা গেছে, না কি হয়েছে আমি তো কিছু জানি না, তা আমাকে একটু সময় দিতে হবে। বলছেন দেবী তাহলে আমার কথা তুমি মনে রেখো, তোমাকে আমি সময় দিলাম, যাও। এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই মানে দেবীকে সন্তুষ্ট করলেন। দেবী বললেন কি চাও? বললেন আমি আমার স্বামী দেবরাজ ইন্দ্রের সঙ্গে মিলিত হতে চাই, তিনি কোথায় আছেন আমি জানি না। বললেন এসো তুমি আমার সঙ্গে সঙ্গে। এবারে গিয়ে সেই বিশাল পদ্ম, সে কত বড় পদ্ম যে বর্ণনা করা যাবে, আর সেই পদ্মের নালের ভিতরে তিনি আছেন মানে তার কত বড় পদ্ম হতে পারে। সেখানে নিয়ে গেলেন, গিয়ে সেই দেবী উপস্থিতি তিনি কি করলেন, নিজের শক্তি দিয়ে তার মাঝখানটা একটু ছিদ্র করে দিলেন, ছিঁড়ে দিলেন ফুলের, গিয়ে তার ভেতরে সেই দেবী এবং ইন্দ্রাণী প্রবেশ করে দেবরাজ ইন্দ্র সেখানে তপস্যা করছে, দেখা হলো। এবারে ইন্দ্রাণী তো তিনি একেবারে ভীষণভাবে আনন্দিত হয়ে আবার শোকসাগরে ডুবে গিয়ে বলছেন যে হে স্বামীন আপনি এমন কিছু করুন যাতে সেই ভয়ঙ্কর দুষ্টের থেকে আমরা মানে শান্তি ফিরে পাই। দেবরাজ ইন্দ্র বলল, হে শচী আমি গিয়েছিলাম স্বর্গে, তুমিও জানো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু তার তেজ দেখে আমি ভয় পেয়ে গেছি, সে অনেক শক্তি সম্পন্ন, এখন কি করা যাবে। তখন এই দেবী তিনি বললেন যে হে শচী তুমি এক কাজ করো, তুমি ওই দুষ্ট নহুষকে নহুষের কাছে গিয়ে বলবে যে তুমি আমাদের আমার কাছে মানে যে সমস্ত ত্রিকালদর্শী ব্রহ্মার পুত্র মুনি ঋষিবৃন্দরা আছেন তাদেরকে মানে পালকির বাহক করে সেই পালকিতে বসে তুমি আমার কাছে আসবে, তাহলে আমি তোমাকে গ্রহণ করব। এখানে এই দেবী বলে দিলেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে দেবগুরু বৃহস্পতি এই কথা বলে দিয়েছিলেন। এই দুটো লীলার মধ্যে অনেকটা তারতম্য, যেখানে বিশেষ তারতম্য সেগুলো আমি বলে যাচ্ছি। তা এখানে এই দেবী বললেন আর সেখানে দেবগুরু বৃহস্পতি তাকে বলে দিয়েছিলেন, বললেন ঠিক আছে। দেবরাজ ইন্দ্রকে সেখান থেকে গোপনে বের করে এনে স্বর্গরাজ্যের আশেপাশে কোথাও লুকিয়ে রাখে, তাহলেই তো আবার যুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। এবারে ইন্দ্রাণী গিয়ে তিনি বললেন, হে জগৎপথে, আপনি ব্রহ্মবাদী ঋষিগণের দ্বারা পালকিতে আরোহণ করে যদি আমার কাছে আসেন তাহলেই আমি আপনাকে গ্রহণ করব, তাছাড়া অন্য কোনোভাবে আমি আপনার প্রভাব আপনার বৈভব কি করে জানব। তখন সেই রাহ নহুষ সে এমনভাবে পাপ কার্যে লিপ্ত হয়েছিল তার স্বাভাবিক চেতনাই ছিল না। সে বলছেন ঠিক আছে, ওই দাড়িওয়ালা মানে দাড়িওয়ালাগুলোকে দিয়ে আমি পালকি বহন করাবো, এই রকম মনোবৃত্তি। সেই ব্রহ্মবাদী ঋষিরা তাদের ভুলেই গেছে যে তাদের তেজ তাদের পরাক্রম। বলছেন ঠিক আছে তাই হবে। এবারে আগে পেছনে সব ব্রহ্মার পুত্র ঋষিগণ সব ব্রহ্মবাদী ঋষিগণ তাদেরকে বলছেন পালকি বইতে হবে। এবারে পালকি বইতে বইতে তার মানে কামবেগও প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, যত সময় নিচ্ছে সে বলছে আরো তাড়াতাড়ি চলো। কি চলতো সব মড়া মড়া লোকের মতন ঋষিদের বলছে, সামনের দিকে মাথায় জটা টটা একেবারে পরিপূর্ণ মাথায় জঙ্গলের মতন জটা অগস্ত ঋষি ছিলেন। তা সেই অগস্ত ঋষির মাথায় পাটা দিয়ে পায়ে মানে পাটা দিয়ে মাথায় ঠেকিয়ে লাথি দিয়ে দিয়ে বলছে মানে পা দিয়ে একটা লাথি দেওয়া হচ্ছে, লাথি মেরে মেরে বলছে যে আরে সাধু তাড়াতাড়ি চলো, আমি আর সহ্য করতে পারছি না। এইবার তো বেঁকে বসলো সেই অগস্ত মুনি, বলছেন ওরে নরাধম, ওরে দুষ্ট, তুই আজ সাধুদের মর্যাদা দিতেও ভুলে গেছিস, যা যা তুই গিয়ে মরতে গিয়ে পতিত হয়ে অজগর সর্পরূপে থাক 10,000 বৎসর। সেখান থেকে দেখতে দেখতে সেই পালকির থেকে চিত হয়ে পড়ে গিয়ে সে এই মর্তে এসে পড়ে বিশাল অজগর সর্প। সেই অজগর সর্প আবার মানে অগস্ত ঋষি বলেছিলেন তিনি যখন পড়ে যেতে যেতে তার যখন চেতনা হয়েছে হাত জোড় করে বারবার মিনতি করছে, তখন বলছেন মহা পরাক্রমশালী কুন্তিপুত্র ভীম তোকে যখন উদ্ধার করবে আর সে সময় যুধিষ্ঠির মহারাজ তোকে বিভিন্ন প্রশ্ন করবে এবং এইভাবে তাদের মাধ্যম থেকেই তোর উদ্ধার হবে, যে প্রসঙ্গ আমরা আগে শ্রবণ করেছি ওই জন্য আর সেটা তুলতে চাইছি না। এবারে সেই দুষ্ট নহুষ তার বিষয় ভোগ করতে করতে মনটায় এমনই পাপ মানে পাপময় হয়ে উঠল, অন্তিম সময়ে সে ব্রহ্মবাদী ঋষিদের পর্যন্ত অসম্মান করায় ঋষি অগস্ত্যের অভিশাপে তার অধঃপতন হল। এই কথা যখন দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণী দেবতাগণ যখন জানতে পারলেন তাদের আনন্দের আর সীমা নেই, তারা পুনরায় এই দেবরাজ ইন্দ্রকেই রাজ্য দিলেন, রাজমুকুট পরিয়ে দিলেন, সেখানে আনন্দ উৎসব করা হল। আর দেবরাজ ইন্দ্র তখন ঐরাবতে চড়ে অগ্নি বৃহস্পতি যম বরুণ কুবের মানে পঞ্চদেবতা গন্ধর্ব আদিকে অপ্সরাগণকে সব দেবলোকে আগের মতন সুন্দরভাবে সব ব্যবস্থা করলেন। ইত্যবসরে অঙ্গিরা ঋষি সেখানে আসলেন, ভগবান অঙ্গিরা অথর্ববেদের মন্ত্র দ্বারা দেবরাজের পূজন আদি করলেন মানে রাজমুকুট অভিষিক্ত করার সময়, এবং ইন্দ্র এতে এত প্রসন্ন হলেন সেই অঙ্গিরা ঋষির উপরে অথর্ববেদের মন্ত্র দ্বারা তার সমস্ত কিছু করা হল। দেবরাজ ইন্দ্র ঋষিকে বর দিতে চাইলেন, বললেন হে দেবর্ষে, আপনি আমার থেকে কিছু চান, তাই বললেন আমার কি চাওয়ার আছে, আমার তো কিছু চাওয়ার নেই। তিনি তখন তার নাম দিলেন অথর্বা, মানে অথর্ব অঙ্গিরা। অথর্ব বেদ দ্বারা তাকে সব স্তুতি এবং পূজনাদি করেছিলেন, তার নাম হলো অথর্ব অঙ্গিরা নামে তিনি বিখ্যাত হবেন বলে এই আশীর্বাদ দিলেন। তারপরে তিনি আরও বললেন যে হে ঋষে, আজ থেকে আপনি দেবতাদের ন্যায় এই যজ্ঞের হবির্ভাবও প্রাপ্ত হবেন। তারপরে এইভাবে তারা আবার পুনরায় সমস্ত স্বর্গরাজ্য পেয়ে সুন্দরভাবে এই ত্রিলোক শাসন করতে থাকলেন দেবরাজ ইন্দ্র ধর্মপূর্বকভাবে। এরপরে সেই শল্যের বিদায় গ্রহণাদি আমরা শ্রবণ করব। আর সেই যে মহাজ্ঞানী কুলগুরু ব্রাহ্মণকে প্রেরণ করেছিলেন, দ্রৌপদীর পিতা ধৃষ্টদ্যুম্ন আদি সকলে ছিলেন তার ভ্রাতাদি, তারা সকলে মিলে সেই পুরোহিতকে পাঠালেন, মানে দূত হিসাবে, পাণ্ডবদের দূত হিসাবে, মহারাজ যুধিষ্ঠিরের দূত হিসাবে। সে প্রসঙ্গ আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য ঠিক এই সময়ে আমরা আস্বাদন করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী রাধারানী কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাসজী মহারাজ কি জয়, শ্রী কৃপা সিন্ধু দাসজী মহারাজ কি জয়, শ্রী যদুনন্দন দাসজী মহারাজ কি জয়, মহন্ত শ্রী রামগোপাল দাসজী মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।